আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মুহররমুল হারাম এর লাইভ ট্রান্সমিশন নিয়ে, যার নাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদ পাকের ফাজাইল দিয়ে শুরু করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ পাক পাঠ করবে আল্লাহ করিম দেয়া হয়। তো এজন্য যারা রোজা রাখার ইচ্ছা পোষণ করছেন বা নিয়ত করছেন, তারা আগামীকাল এবং পরশু দিন চাইলে রোজা রাখতে পারেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার এবং এর বরকত হাসিল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে যিনি মুবাল্লিগে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত হয়েছেন, উনি হচ্ছেন আমাদের সৈয়দ ইকরাম আত্তারি ভাই। কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আপনাকে সুস্বাগতম। নাতখা হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের ইকবাল হোসেন কাদেরী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আলোচনা শুনবো, এরপর ওনাদের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম। আপনারা যদি কিছু জানতে চান, জানাতে চান, স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বার গুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ফেসবুকে লাইভ হচ্ছে, সেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন। আসুন দেরি না করে একটি কালাম ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে আলোচনা আমরা শুরু করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সন্তুষ্টি অর্জনের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ। রসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله شنر مدينة بہو دورے پرانر مدينة আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে পরাণ কান্দে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে যে গিয়েছে পাপে আর কোনো দুঃখ রইল না তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ আশে খেরা কাঁদে পেতে তোমার দিদার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ আশে কেরা কাঁদে পেতে তোমার দিদার আশে কেরা কাঁদে পেতে তোমার আরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ আশে কেরা কাঁদে পেতে তোমার দিদার তোমার আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে দিন কাটাই রে মদিনা মদিনা বলে দিন কাটাই রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে রাসূল তুমি বিনে মোদের নাই সাহারা দো জাহানে নবী তুমি মোদের সাহারা আকা রাসূল তুমি বিনে মোদের নাই সাহারা দো জাহানে নবী তুমি মোদের সাহারা আকা দো জাহানে নবী তুমি মোদের সাহারা দাও গো সাহারা মোরা দিশে হারা দাও গো সাহারা মোরা দিশে হারা তোমারি সাহারা বিনে নাই কো উপায় রে তোমারি সাহারা বিনে নাই কো উপায় রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের হাজিরি নসিব করুক এবং ওনার দিদার দ্বারা আমাদেরকে ধন্য করুক। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আলোচনার বিষয় হচ্ছে হাসনাইনে করিমাইন। তো শুরুতেই যে বিষয়ে আলোচনা শুনবো ইকরাম ভাইয়ের কাছ থেকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইনকে অনেক বেশি মহব্বত করতেন এবং নিজেই ওনাদের নাম রেখেছেন হাসান এবং হুসাইন। তো আবার এটাও বলেছেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তাআলা আনহুম হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার, এই বিষয়ে কি বলবেন আপনি?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন সূরা শুরার 23 নং আয়াতে, উল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাদের ইমান থেকে অনুবাদ, যাহাবি বলুন যে হে মানুষ, আমি এই পথ প্রদর্শন এবং ধর্ম প্রচার এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়দের সৌহার্দ্য ব্যতীত অর্থাৎ আহলে বাইতের মহাব্বত ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের মহাব্বত। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয় আপনার আহলে বাইত এরা কারা? তখন প্রিয় নবী সাক্ষাৎ করেছেন যে আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া বলাদাহুমা, আলী ফাতেমা এবং তার দুই সন্তান হাসনাইন কারিমাইন, এরাই হচ্ছে আমার আহলে বাইত।
সুবহানাল্লাহ।
এখন এই দুইজন সম্পর্কে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা মূলত আমি নবীকে ভালোবাসলো, আর যারা এই দুইজনের প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। এ থেকে বোঝা যায় যে নবী করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইনকে কেমন মহাব্বত করতেন। আপনি যেটা বললেন যে এদের নাম, এই দুইজনের নাম প্রিয় নবী রেখেছেন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন যে আল হাসান ওয়াল হুসাইন মিন আসমাই আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন দুটি নাম হচ্ছে জান্নাতের, জান্নাতবাসীর নাম। লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া, এই দুটি নাম জাহিলি যুগে কারো ছিল না। তাহলে হাসান এবং হুসাইন যেটাকে সাব্বির এবং সাব্বার, এই দুটি নাম এগুলো আসমানবাসীর নাম, দুনিয়ার কোনো ব্যক্তির নাম জাহেল যুগে ছিল না এই নাম দুটি। এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদেরকে কোলে নিয়েছেন, তাদের নাম রেখেছেন, আকিকা করেছেন। এবং কেমন মহাব্বত করতেন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করত তখন যখন শুনতো খুব দ্রুত চলে আসতো যে ফাতিমা আমার সন্তানরা কই, আমার সন্তান, তখন তাদেরকে কোলে নিতেন। যখন পিপাসায় কষ্ট পাচ্ছিল তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বা মোবারক, আবু হুরায়রা বর্ণনা করছেন যে আমি দেখেছি এটা যে প্রিয় নবী নিজের জিব্বা মোবারক তিনবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে প্রবেশ করালেন।
সুবহানাল্লাহ।
যে মাত্র আমার নবীর জিব্বা মোবারক যখন চুষতে লাগলেন তিনি শান্ত হয়ে গেলেন। একটি মাসলা হচ্ছে, যাদের প্রত্যেক ব্যক্তি, এটা মহানামার মধ্যে ফাইদার মদিনার মধ্যে এসেছে এটা প্রশ্ন, এটা যে মানুষের মুখের তুতু যে লালা, এগুলো এগুলো কি পবিত্র কিনা, দুর্গন্ধ হলো কি পবিত্র? আমিলা হোসেন দাওয়াত বরকত মানে আলিয়া মাদানী মুসলিম একটা উত্তর দিয়েছেন যে মুখের যে লালা যেগুলো আছে এটা পবিত্র, দুর্গন্ধ হলো পবিত্র এটা।
আল্লাহ আকবার।
তো এটা তো আমাদের জন্য, আর লো আমার নবী লো আবেদহান
জি
তুতু মুবারক ওতো পদ পবিত্র
বেশক,
এবং বলে শিফা
জি,
এটা আমরা শুনেছি সিদ্দিক আকবর সম্পর্কে।
তাহলে
এখান থেকে এটাই প্রতীয়মান হয় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে করিমাইনকে কেমন মহাব্বত করতেন, যেখানে নিজের সন্তান বলে যেখানে আখ্যায়িত করেছেন, নূরানি জবানে ইরশাদ করেছেন, শুধু তাই নয় আরো ইরশাদ করেছেন যে হুমা রাইহান আতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন হচ্ছে আমার দুনিয়ার মধ্যে দুটি ফুল, অন্য রাবাতের মধ্যে যেটা রয়েছে আমি তাদের থেকে সুগন্ধ গ্রহণ করি, ঘ্রাণ নেই। তাহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি কেমন মহাব্বত করতেন, মহাব্বতের তো বলে শেষ করা যাবে না। একদিন এক পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে আমার নবীর কলিজার টুকরা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এমন সময় জিবরীল তুষ্টি পান যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুটি ফুল নিয়ে আছেন, আল্লাহ পাক সালাম দিয়েছেন, এখান থেকে একটি ফুলকে আল্লাহ পাক নিয়ে যাবে। তো কোনটা নির্দিষ্ট একটা আপনার উপর ছেড়ে দিয়েছে, আপনি যেটাকে দেন। এখন প্রিয় নবী দেখুন কেমন মহাব্বত। প্রিয় নবী চিন্তা করলেন যে যদি হোসেন চলে যায় তাহলে ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, আমি নবী কষ্ট পাবো,
হাসান
কষ্ট পাবো, আর যদি ইব্রাহিম যদি আল্লাহকে ডাকে সারা দেয় তাহলে আমি কষ্ট পাবো, ওর মা কষ্ট পাবে, বাজার কষ্ট পাবে। তাহলে প্রিয় নবী চুজ করলেন যে ঠিক আছে হুসাইন থাক, আমি ইব্রাহিমকে আল্লাহ পাকের কাছে সুপর্দ করছি। এখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তিনি ইন্তেকাল করেছেন। এখন দেখুন এখানে কিন্তু আমরা শুধু এটা তো মহাবত এটা দেখেছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক জ্বর তুফান কিন্তু চলে আসছে। তখন বিদর্মীরা তখন সাথে সাথেই যে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মাযাল্লাহ আবতার তিনি এরকম যে তার কোনো বংশধর নেই, নির্বংশ মাযাল্লাহ। তো এটা যখন শুনতে লাগলো তখন ইয়া নবী হুজুরপুর নবুর সাল্লাল্লাহু একটু বিমর্ষ ছিলেন। তখন জিব্রায়েল তাশরিফ আনেন, জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন ও আপনাকে সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক সন্তান দান করেছেন, আবার আল্লাহ পাক কাছে নিয়ে গিয়েছেন, আপনার কন্যারা আছে। এটার মধ্যে হিকমত কি? হিকমত এটাই, আপনার কলিজার টুকরার মাধ্যমে ইসলাম আবার জীবিত হবে, ইসলাম জিন্দা হতায় হার করবালা কেবল। তৃতীয়ত আপনি খাতেমুল আম্বিয়া, আপনার বার পর আর কোনো নবী আসবে না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পরে তার স্থলাভিষিক্ত হয়েছেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ওনার সন্তান কি হয়েছেন? নবী হয়েছেন। যেমনিভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি কি হয়েছেন? নবী হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো খাতেমুল আম্বিয়া, আপনার কোনো নবী আসবে না, তো আপনার সন্তান যদি থেকে যায় তখন আপনার সন্তানকে টিচ করবে যে আপনার পিতা নবী কিন্তু আপনাকে কি বানায় নাই, এই নবুয়তের দায়িত্ব দেওয়া হয় নাই, তখন আপনাকে নিয়ে কটাক্ষ করবে। এই জন্য আল্লাহ পাক আপনার সন্তানকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন, আপনাকে এদের অহবাদ থেকে রক্ষা করেছে।
সুবহানাল্লাহ,
এটাও হিকমত। এবং সাথে সাথে দীন ইসলাম তরুতাজা করার জন্য দুনিয়ার মধ্যে যত ফুল আছে ওই ফুলগুলা চুপসে যায়, জ্বরে যায়, মরে যায়, আর নবীর বাগানের ফুল হাসনাইনে করিমাইন এগুলো না ঝরে যায় না চুপসে যায়, এগুলো সব সময় তরুতাজা থাকে, সতেজ থাকে। সে 61 হিজরিতে যেমন সতেজ ছিল আজকেও আছে, কিয়ামত অবধি সতেজ থাকে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, এখানে আপনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাসান মুজতবা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন। নাম রাখার ব্যাপারে আমাদের কি খেয়াল রাখা উচিত, যেহেতু সন্তান তো আমাদের ঘরেও আছে বা সন্তান আসবে আসে, তো সন্তানদের নাম রাখার ক্ষেত্রে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নাম বেছে নিয়েছেন যেটা মানে সুন্দর নাম, যেটার খুবই অর্থবহ,
তো এই ক্ষেত্রে কি আমাদের একটা কিতাব রয়েছে মাতওয়াতে মদিনা কতটা কিতাব, এর নাম রাখনি কা হাকাম, এটা বাংলা হয়েছে,
নাম রাখার আদব।
হ্যাঁ, নাম রাখার আদব বা বিধান। তো এটা দেখতে পারে এখানে হাদিসে পাক মধ্যে এটা রয়েছে, কয়েকটা অনেকগুলো তো হাদিস আছে, অনেকগুলো নামও এখানে আছে, মুবারক নাম অত্তসহ নামগুলো আছে। তো যেটা দশটা যদি চাই এখান থেকে নামগুলো চুজ করতে পারি, আমি একটা হাদিস পাক বলছি, যেখানে ইরশাদ করেছেন মহানবী ইরশাদ করেছেন যে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, এ নামগুলো উত্তম। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই নামের কারণে অনেক ব্যক্তিকে জান্নাত দান করবে, নামের কারণে।
আল্লাহু আকবার।
তো আজকে যারা নাম চুজ করার ক্ষেত্রে ইসলামী নাম যারা চুজ করবে, আম্বিয়া কেরাম আলাইহিস সালামের নাম এবং সাহাবায়ে কেরামের নাম, বুজুর্গানে দীনের নাম এবং আহলে বাইতে রসুল এদের নাম এবং আজওয়াজে মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা এদের নাম, তো এগুলো নামগুলো রাখার একটাই উদ্দেশ্য যে এগুলোর মাধ্যমে আল্লাহ যেন দয়া করেন দুনিয়া এবং আখিরাতে। এখন এমন নাম না রাখা উচিত যেগুলো কোনো অর্থই নেই। যেমন একজন ইসলামের কাছে নাম চুজ করতে আসলে যে আমার নাম ওমার মেয়ের নাম চোহা রাখবে, এখন চোহা তো উর্দুর মধ্যে চোহা মানে তো
ইঁদুর,
ইঁদুর। এখন ওনাকে যে মাত্র বললো আপনি নামটা সুন্দর কিন্তু এটার অর্থ কি জানে, বলছে না এটার অর্থ হচ্ছে এটা, তখন না 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 তাহলে হবে না। এতক্ষণ কিন্তু নামটা অনেক সুন্দর, অনেক অনেকেই রেখেছে অনেক কিছু, যে নেবে তান্হা তো তানহা তো একাকি, তারপর রিয়া, তো এখন নাম তো দেখতে শুনবেন, এগুলো অর্থবহনা, অর্থগুলো এরকম। তো আমাদের ক্ষেত্রে চিন্তা করা উচিত এই নামগুলো কতটুকু শরীয়ত সম্মত। আমরা নাম রাখার ক্ষেত্রে একজন আলিমে দ্বীনের কাছ থেকে পরামর্শ নিব, শুধুমাত্র গুগল থেকে দেখেই যে এগুলা দেখেই, তারপর চ্যাটজিপিটি, এরপর এআই থেকে দেখেই নাম চুজ করে বাস রেখে দিলাম। এখন এই নামগুলোর ক্ষেত্রে
সতর্ক থাকা উচিত, কারণ অনেক সময় নামেরও প্রভাব পড়ে, ভালো হলে ভালো প্রভাব, খারাপ হলে,
এবং সাথে সাথে এটাও যে সন্তানের নাম আসল নাম মুহাম্মদ রাখা,
মুহাম্মদ রাখা উচিত।
কেননা হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে,
ছেলে সন্তানের নাম
মুহাম্মদ, যখন মুহাম্মদ উচ্চারণ করা হয় তখন দুই টুট
মিলে যায়,
মিলে যায়। মুফতি আহমদ ইরফান নাঈমী রাহমাতুল্লাহ এখান থেকে তিনি মাসলাবেকে এইভাবে বের করেছেন যে মুহাম্মদ উচ্চারণ করতে যেভাবে টুট লেগে যায়, অর্থ হচ্ছে এটা যে মুহাম্মদ নাম রাখার কারণে ওই প্রিয় নবী ওই উম্মতকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে,
সুবহানাল্লাহ,
যেভাবে দুই টুটকে মিলিয়ে দেন। জন্য নাম রাখার ক্ষেত্রে ওই নাম, বিশেষ করে ছেলেদের নাম রাখার ক্ষেত্রে আসল নাম মুহাম্মদ রাখা উচিত, ডাকার জন্য ওনার নাম রাখা।
মাশাআল্লাহ, আমরা এটাও কিতাবের মধ্যে পড়েছি যে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিল, আমার নবী পিঠে উঠে যেতেন, তো সেই ঘটনাটাও একটু বলবেন।
রাওয়ায়েত এটাও রয়েছে এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারেও রয়েছে।
আচ্ছা,
যখন আমার নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যখন দিতেন, তখন হাসানে করিমেন চলে আসতো, আমার নবীর গর্দান মুবারকে ওরা উঠে যেত, তখন প্রিয় নবী কেমন মোহাব্বত করতেন, এদের কারণে সিজদাকে দীর্ঘায়িত করতো। অপরাধ মধ্যে রয়েছে তিনি এত স্লো মোশনে আস্তে আস্তে উঠতেন যেন হাসানে করিমেন ব্যথা না পায়। অপরাধ মধ্যে এটাও রয়েছে একদিন পিঠের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধ মুবারকের উপর আরোহণ, আমার নবী ঘোড়ার মতো ওনাকে পিঠে নিয়ে কি করছেন, ঘুরছেন। তখন ফারুক আজম দেখে খুশি হয়ে বলেন, হুসাইন বড়ই সৌভাগ্যবান যে কেমন বাহন পেয়েছ। তখন প্রিয় নবী এটা উত্তর কেমন নবী দিচ্ছেন, আরোহী দেখুন, কেননা আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার।
বেশক,
তো বাহন যেমন অনন্য,
আরোহী অনন্য,
আরোহী অনন্য,
তার চেয়ে বেশি অনন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে থাকি, যেহেতু জান্নাতি যুবকদের সরদার বলা হচ্ছে, তো যুবকদেরকেও তো ওনার আইডল, ওনাকে আইডল হিসেবে মানা উচিত, তো ওনার ইবাদত কেমন ছিল, যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি।
ইমাম হাসান মুজতবা অধিক অধিক ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অধিক পরিমাণে কোরআন পাক তেলাওয়াত করতেন।
সুবহানাল্লাহ,
নামাজ তো আছেই, আমরা যদি দেখি কারবালার একদিন পিছানোর একটা কারণ ছিল যে ইবাদত করার জন্য, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লড়াইটা একটু কাল অবধি করা হোক, বিলম্ব করা হোক লড়াই, কেননা আজকের রাতটা একটু ইবাদত করি। এখন অভুক্ত অনেকদিন যাবত, কিন্তু তারপরে ইবাদত ছাড়ে নেই, অভুক্ত হিমার মধ্যে নামাজ আদায় করেছেন, পানি নেই তৈমুম করেছেন, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করেছেন, অথচ কিতাবের মধ্যে এটাও রয়েছে শাওয়াহিদুন নবুয়াতের মধ্যে একজন দুরাচার পাপিষ্ট এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন অশ্লীল ভাষা যখন সে বলছিল, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাকে এভাবে বলেছেন যে দুরাচার আমি জাহান্নামী নয়, আল্লাহ পাক তোকে দুনিয়ার জাহান্নামী কর।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখন সে ঘোড়া নিয়ে যখন ছুটছিল আগুন দিয়ে, তখন ঘোড়ার রেখাবের মধ্যে তার পাটা আটকে গিয়েছিল এবং ঘোড়া তাকে ওই আগুন মধ্যে নিক্ষেপ করেছিল। এক রাওয়ায়েত, অপরাবতের মধ্যে আরেকজন এরকম বলেছিল, সে যখন প্রাকৃতিক যখন হাত ছাড়ার জন্য গিয়েছে, তখন বিচ্ছুয়া বিচ্ছা তাকে কামড় দিয়েছিল। তাহলে যার জবানে পাক এত পুত পবিত্র, যিনি বলার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন, তাহলে তিনি যদি পানির জন্য যদি দোয়া করতেন
চলে আসতো,
পানি চলে আসতো। শুধু তাই নয়, যেখানে হযরত ইসমাইল যাবিহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম যেখানে পানির মধ্যে সামান্য পানির জন্য সামান্য পরিমাণ পা নাড়াচাড়া করেছিল একটু জমিনের উপর, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুলেছিলেন, তাকে কখনো জমিনের মধ্যে রাখা হয় নাই। বিভিন্ন রাওয়ায়েতের মধ্যে আহলে মুলামাগণ এভাবে বর্ণনা করেছেন যে তিনি যদি জমিনের মধ্যে পা যদি নাড়াচাড়া করতো, আল্লাহ পাক পানির ফোয়ারা জমজম আরেকটা কি করতো, সৃষ্টি করতো। তিনি মায়ের খুলেছিলেন এবং পানির জন্য হোসেনকে বললেন যে আপনি একটু গিয়ে তাকে দেখান, হয়তো এর কারণে হলো
দয়া আসতে পারে,
একটা ছয় মাসের দুধের বাচ্চা, তার জন্য হয়তো কি আসতে পারে, দয়া আসতে পারে। কিন্তু পাপিষ্টারা পানিতে দেয়নি, উল্টা তীর নিক্ষেপ করলো যে যা তীরটা হযরতে আলী আসগর রদি আল্লাহ তালা আনহুর খুলকুম যে কণ্ঠনালের মধ্যে লেগে ইমাম হোসেনের ধরো বাহুর মধ্যে বিদ্ধ হয়েছিল। তাহলে এই সব কিছু খুব সুন্দরভাবে তো সুচারুরূপে খুব টান্দা মাথায় একদম কোনো উশৃঙ্খলা, তো মানুষ তো একটু মুসিবত আসলে উশৃঙ্খল হয়ে যায় আমরা, উশৃঙ্খল হন নাই, বিচলিত হন নাই, অটল ছিলেন। কারণ তার নানা জানতো অটল থাকার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, সুবহানাল্লাহ বিশ্বের ওয়াসালাত আল্লাহ ঈশ্বর তোমরা নামাজ এবং দর্জের মাধ্যমে আল্লাহকে সাহায্য প্রার্থনা করো। হোসেন রদি আল্লাহ ময়দানে কারবালায় আর নানা জান দোয়া করছেন, আল্লাহ ইমাম আল্লাহ আমার ইমাম হোসেনকে অটলতা দান করো, ধৈর্য দান করো, সবর দান করো। আখলে বাইতে রসুল নিজের কলিজার টুকরা এক একজন শহীদ হচ্ছেন, এক একজনকে রেখে যাচ্ছেন, তিনি না নামাজ ছেড়েছেন না ইবাদত ছেড়েছেন। এবং কিতাবের এটাও রয়েছে যেটা বলেন ইমাম হাসান রদি আল্লাহ তাআলা তিনি পায়ে হেঁটে একবার নয় তিনি 20 বার পায়ে হেঁটে হজ করেছেন। গোলাম যখন বললো যে হুজুর আপনি একটু কষ্ট হচ্ছে, আপনার পা ফুলে যাচ্ছে, আপনি আরোহণ করুন, তখন তিনি বললেন যে কালকে আমার আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কি জবাব দিব, আমি আল্লাহ পাকের এই ঘরের মধ্যে আসছি বাহনে আরোহণ করে, দেখুন এটা কোনো অপরাধ নয়। তারপরেও অন্তরের মধ্যে
অথচ ওনারা দুনিয়ার সেই মানে ওই ব্যক্তিত্ব যাদের সাদকায় আমরা দিন পেয়েছি।
ফারুক আজম বড় সুন্দর বলেছেন, সিদ্দিক আকবর কেমন সুন্দর বলেছেন যে হে আহলে ভাই আপনাদেরকে আমরা এমন মহাব্বত করি, আমি আমার আত্মীয় স্বজনের চেয়ে সবচেয়ে বেশি আমার নবীর বংশধরকে মহাব্বত করি।
ফারুক আজম তো উদাহরণ দেখিয়ে দিয়েছেন নিজের ছেলের চাইতে বেশি,
যে না শুধু তাই নয় ফারুক আজম তো এটা বলেছেন যে হে ইমাম হোসেন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এসেছিলেন, আমি তখন যখন তিনি শাসক ছিলেন, ও দেখা যাচ্ছে আব্দুল ইবনে উমর দরজায় দাঁড়িয়ে আছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করছিল, তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেই এখান থেকে চলে গেলেন। যে উনি চিন্তা করতে লাগলেন যেখানে নিজের সন্তানের ভিতরে ঢোকার অনুমতি নেই সেখানে আমি কেমনে আসবো। তখন পরবর্তীতে যখন সাক্ষাৎ হলো যে ইমাম আলী মাকাম আপনার সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি, আপনি কোথায় চলে গিয়েছেন, তখন বলছে আমি ওইদিন গিয়েছিলাম কিন্তু আপনি কাজে রাষ্ট্রের কাছে ব্যস্ত ছিলেন, আপনার সন্তান দাঁড়িয়ে ছিল সেজন্য আমি আর ভিতরে যাইনি। তখন তিনি বললেন আপনার জন্য তো অনুমতি কিসের, আপনি যখন ইচ্ছে তখন আসবেন, আপনাদের সৎকায় তো আমাদের মাথার যে চুল গজিয়েছে এগুলো তো আপনার আপনাদের কদমে সৎকায় তো চুল গজিয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, কেমন মহাব্বত। তো ওনাদের সম্মান তো আলাদা, তো ওনাদের ইবাদত বলেন রিয়াজত বলেন, আর ওনারা ওনারাই তো আমাদের জন্য আইডল। কারণ যার হাসান মুজতবা রদি আল্লাহ তাআলা আনহু আমার নবীর বাগানে এমন ফুল যার উপরের অংশটা আমার নবীর শেখালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকৃতি, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে নিচের দিক দিয়ে।
আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো উনার তো বেমেসাল, তো এখন আমাদের অনুসরণ এখন তো বুঝতে পারছেন এখন বর্তমান ফিতনা ফিসাদের যুগের মধ্যে যদি দাওয়াত ইসলামী না হতো না মাতাল্লাহ হতাম, হয়তো আমরাও এরকম হয়ে যেতাম।
জি
আজকে দুনিয়াবি এদের গেঞ্জি টি শার্ট এদের চলাফেরা দাঁড়ে নিয়ে ফ্যাশন, নামাজ না পড়া যে প্রার্থনা করা, নামাজ আবার নানা ফরমানি করি আবার আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করি, তাহলে দেখুন কত বড় নিমুখ খারাপ, কত বড় অকৃতজ্ঞ। আমরা আবার হোসেনের মহাব্বতের কথা বলি, মিথ্যা ছাড়ি না, হোসেনের মহাব্বত কথা মহাব্বতের কথা বলি, আহলে বাইতে রাসূলের মহাব্বতের কথা বলি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মানুষের সাথে চুগল হুরি গীবত হিংসা নামিমা এগুলোর মধ্যে লিপ্ত, তা এগুলো তো পরিহার করা দরকার। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু না কখন উনিকে না কখনো মিথ্যা বলেছেন মাযা আল্লাহ, না কখনো অসৎপন্থা অবলম্বন করেছেন, না সাপোর্ট দিয়েছেন, কারণ অপরাধ যে করে এবং যে সাপোর্ট দিয়ে দুজনের সমান অপরাধী। এজিদ পাপিষ্ট কাল দুরাচার সে শরীয়তের বাইরে যখনই চলে গিয়েছে তখন এক মিনিটের নয় একটা মুহূর্তের জন্য তাকে সাপোর্ট করে নেই,
চাইলে তো কম্প্রোমাইজ করতে পারতো,
অবশ্যই পারতো, বললো তো সে তো অফার দিয়েছে যে আপনার জন্য ধন সম্পদ সবগুলো রেডি আছে, আরবের সুন্দরী যুবতী আপনার কদমে রাখা হবে, আপনি শুধু বশ্যতা স্বীকার করবেন, একটু মেনে নিবেন। কিন্তু তারপরে তিনি কি করেন নাই, মাথা মতো করেন নাই,
দিনের জন্য কত বড় কুরবানি দিয়েছেন, হ্যাঁ পুরো পরিবারকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদের জাম পান করতে হয়েছে, আল্লাহ পাক ওনাদের সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য এটাই ছিল যে দুশ্মনী তো ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল, কিন্তু সেই ছয় মাসের শিশুটার কি দোষ ছিল, সেই মা বোনদের কি দোষ ছিল যারা পর্দার মধ্যে ছিল? আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ঘটনার মধ্যে পড়েছি যে পানি আনতে গিয়েছে তো হাত দুই হাত কেটে ফেলেছে, উনি মুখের মধ্যে পানির মস্ক নিয়ে বাস উনি পানি, এরপরও যখন আনতে চাচ্ছিল কিন্তু দুশ্মনরা তাও আনতে দেয়নি। এই চাইতে হুজুরীদের বিদারক আর কি হতে পারে? আর কত কুরবানি, মানে আর কত উঁচু পর্যায়ের কুরবানি মানুষ দিতে পারে? তো যা আহলে বাইতে আতহার আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কুরবানি কাকে বলে,
কুরবানি কাকে বলেন যে পর্দার মধ্যে থাকা। এমন একটা ঘটনা যে কুলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, বাইপু শহীদ হয়েছে, কিন্তু ওনাদের কান্নার আওয়াজ
বাইরে আসে নাই,
না ময়দানের মধ্যে কেউ কোনো বিদর্মীরা শুনেছে, না ওনারা পর্দার বাইরে গিয়ে বেপর্দা হয়ে গিয়েছে, না বিলাপ করেছে, কোনোটাই নয়।
আল্লাহু আকবার, আল্লাহর বিধানকে মেনেছে,
মেনেছে। এখন তো এক তো আমরা চলি বেপর্দা আল্লাহ পাকের নাফরমানি, তারপর আবার ফেসবুক মধ্যে স্ট্যাটাস হৃদয় বিদারক ঘটনা, আমাদের অনুসরণ করা দরকার। আমাদের এটা অনুসরণ শুধু মুখে নয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মুখেও বলে, কাজের মধ্যে সেটাও করে। তো এটা না হলে তো আর হুসাইনি মুসলমান কেমন হলো?
অবশ্যই,
কারণ কারবালার জমিনের মধ্যে দুইটা দল হয়ে গিয়েছে, একটা হক একটা বাতিল, একটা ইয়েজিদি একটা হুসাইনি। সবচেয়ে দেখো এম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় কারামত, জয়মাত্র ময়দানে পৌঁছলো তখন দেখলো যে হুর বিন ইয়াজিদ সে কিন্তু কাদের দল ছিল,
ইয়াজিদের দল,
ইয়াজিদের দল ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রাসূল জনাব যুবকদের সর্দার, তিনি দেখতে পেলে একজন জান্নাতি জাহান্নামীদের কাতারে রয়ে গিয়েছে, তারপর তিনি ভাষণ দিলেন আহলে বাইতে রাসূলের মহাব্বত সম্পর্কে। তখন হুর বিন ইয়াজিদ স্পষ্ট বলতে লাগলো যে আমি জাহান্নামীদের দল ছেড়ে আমি জান্নাতি দিকে চলে যাচ্ছি।
সুবহানাল্লাহ,
তখন তিনি ইয়াজিদের দল পরিহার করে হোসেন দরবারে
জি জি
চলে আসলেন। তো এগুলো তো আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এগুলা তো আমরা আজকে বিধর্মীদের কালচার অনুসরণ করা, অনুকরণ করা, আর শুধুমাত্র দশই মুহরম আসলে হাই হুসাইন হাই হুসাইন মাজাল্লাহ বিলাপ করা, এটা নাম হুসাইনি নয়। দশই মুহরম যখন আসবে আমরা দান করি যার যতটুকু সামর্থ্য আছে, এটা নয় দানের ক্ষেত্রে গিয়ে মানুষকে দেওয়ার ক্ষেত্রে গিয়ে যেন আবার ঋণ করা সুদ ঘুষ এগুলো একটু না হয়। শরীয়তের মধ্যে থেকে যার যতটুকু সম্পদ আছে আল্লাহ পাক দিয়েছেন অতটুকুর মধ্যে দান করা, সৎকা করা, হ্যাঁ তারপর ভালো কাজ করা, এতিম দেখলে এদের মাথায় হাত বুলানো, এদেরকে দেওয়া, রোজা রাখা, ইবাদত করা, কর্মকে তেলাবাদ করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্যার মুবার যখন বর্ষার অগ্রভাগে ছিল তখনও কোরআন পাকের তেলাবাদ শুনিয়েছে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ইবাদত করার, রিয়াজত করার তৌফিক দান করুক, সর্বোপরি আল্লাহ পাকের হুকুমকে পালন করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরো শুনবো, দর্শক কল করেছেন, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি। জি কল।
আমি বলছিলাম ঢাকা বিভাগ, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ওই আপনার চ্যানেলটা সবসময় দেখি তো খুব ভালো লাগে, দোয়া করেন আমাদের জন্য, আমরা দোয়া করি, ভালো থাকেন
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমি শেখপুর ইসলামারি থেকে বলছি, নবাবগঞ্জ রাক্তারি। আমি একটি কালাম শুনতে চাই, আমার হোসেন তোমার সালাম।
এই কালামটা তো আজকে অবশ্যই শোনাবো আপনাকে, যদি ইকবাল ভাই শোনায় আর কি ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমি একটি মান খাবার শুনতে চাই, আমার একটা জিন্দাবাদ।
ইনশাআল্লাহ চেষ্টা করব। পরবর্তী কল।
ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। আমি সবসময় মাদানী চ্যানেল বেশিরভাগই দেখি, রোজা বা রোজা ছাড়াই মাদানী ফিল্ম অনেক পছন্দ। আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক আপনার ফ্যামিলির উপর বরকত দান করুক। পরবর্তী কল।
সুমন মিয়া, গাজীপুর জেলা। আমি একটি কালাম শুনতে চাই, এ শহীদের কারবালা।
মাশাআল্লাহ, অনেকেই বিশেষ করে আজকে কারবালা বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে মানকাবাত শুনতে চেয়েছে। ইকবাল ভাই একটু শোনাবেন আমাদেরকে।
উমর হুসেন তোমায় সালাম, প্রিয় হুসেন তোমায় সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, করেছেন যিনি পান শাহাদাতের জাম, সেই হুসেন ইবনে আলীকে লাখো সালাম, প্রিয় হুসেন তোমায় সালাম, হুসেন তোমায় সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, যার ধোকা দিয়ে কুফায় ডাকা হলো, যার এত দুঃখ কষ্ট দেওয়া হলো, যার কুফায় ডাকা হলো, যারে এত দুঃখ কষ্ট দেওয়া হলো, যার শিশুকে পিপাসার তোরা কা হলো, যার গলায় ধারালো অস্ত্র চালানো হলো, সেই হুসেন ইবনে আলীকে লাখো সালাম, আমার হুসেন তোমায় সালাম, প্রিয় হুসেন তোমায় সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, যিনি হক কারবালা আদায় করে দিলেন, নানা জানের ওয়াদা পালন করে দিলেন, যিনি হক কারবালা আদায় করে দিলেন, নানা জানের ওয়াদা পালন করে দিলেন, উম্মতের তোর সবই বিসর্জন দিলেন, উম্মতের তোর সবই বিসর্জন দিলেন, খোদার কাছে পরিবারকে সঁপে দিলেন, সেই হুসেন ইবনে আলীকে লাখো সালাম, ইয়া হুসেন শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, প্রিয় হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, করেছেন তিনি তার সবই হুজ্জত তমাম, নিয়ে আল্লাহ তাআলা ও নানা জানের নাম, করেছেন তিনি তার সবই হুজ্জত তমাম, নিয়ে আল্লাহ তাআলা ও নানা জানের নাম, কুফিদের কে শুনালেন খুদারি কালাম, কুফিদের কে শুনালেন খুদারি কালাম, বিদায় সালাম, নিজ জীবনের দিলে শেষ বিদায় সালাম, সেই হুসেন ইবনে আলী কে নাকো সালাম, আমার হুসেন তোমায় সালাম, প্রিয় হুসেন সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন।
কুফে বুলায়া গয়া জিনকো বেঠে বিঠায়ে সতায়া গয়া। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমি শুধু এটাই চিন্তা করি কালামের মধ্যে যখন পড়া হচ্ছিল এটাই চিন্তা করছিলাম, ইকরাম ভাই বাচ্চা তো আমাদেরও আছে, সন্তান আমাদেরও আছে, যখন তারা আমাদেরকে একটু কান্নারত অবস্থায় ডাকে সহ্য হয় না, সেটা যে কোনো কিছুর জন্য হোক, মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ময়দানে কিভাবে সহ্য করেছে সেই ৬ মাসের বাচ্চার কান্না, অথচ শত্রুপক্ষ এটাকে মানে তাদের অন্তরে মানে লাগলোই না যে একটা ছোট বাচ্চা তাকে তো অন্তত ছেড়ে দিতে পারত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিনও বলেছিল ওনার সঙ্গী সাথীদেরকে, তোমরা চলে যাও, দুশ্মনী তো আমার সাথে, সে আমার রক্ত পিপাসু, তোমরা চলে যাও। আর সেদিন তারাও প্রমাণ করেছে যে নানাজান, আপনার নানাজানকে তো জবাব দিতে হবে, কিভাবে যাব আপনাকে এই অবস্থায় ফেলে, কি বলবেন হুজুর? আসলে আল্লাহু আকবার।
নবী করিম রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেতে বলেছেন যে আমার সাহাবার হচ্ছে আসহাবি কামিজু,
সুবহানাল্লাহ,
আকাশের তারাকাতুল্য, তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা কখনো প্রদষ্ট হবে না। তো তারা এই মুসিবতের সময় কিভাবে ইমাম হুসেন রাদিয়াল্লাহু ফেলে চলে যাবে,
আল্লাহু আকবার,
কারণ তারা তো নিজের জানার চেয়ে বেশি ভালোবাসত।
অবশ্যই,
কেননা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মাল যখন বন্টন করছিলেন তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তিনি আসলেন যে এই আমির মুমিনিন আল্লাহ পাক আমাদের জন্য যে হক নির্ধারণ করেছেন ওগুলো আমাদেরকে প্রাপ্যগুলো দিন। তখন তিনি ১০০০ দিরহাম তিনি ঠিক করলেন দিল। যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু আসলো তাকেও দিলেন ১০০০, যে মাত্র তার সন্তান আবদুল্লাহ আসলো তাকে দিলে ৫০০। তখন বললেন যে আব্বাজান, আমি ওই ব্যক্তি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জাহির হায়াতের যখন তিনি পর্দা করেন নাই তখন ওই সময় আমি লড়াই করেছিলাম তার সাথে, তখন তো হাসানি করিমে অনেক ছোট ছিল, আমি অনেক আগের যোদ্ধা, অনেক আগের সৈনিক। তো সে তারা যখন আসলো তারা পেল ১০০০ আর আমি পেলাম ৫০০ করে, কেন এটা? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তিনি উত্তর দিলেন, তোমাকেও ১০০০ দিব, তুমি এমন একজন পিতা নিয়ে আসো যার পিতা হায়দারে কাররা, এমন একজন মা নিয়ে আসো যার মা জান্নাতি রমণীদের সর্দার, এমন একজন নানা নিয়ে আসো যিনি ইমামুল আম্বিয়া, এমন একজন নানি নিয়ে আসো যিনি দীন ইসলামের জন্য সবকিছু কোরবান করে দিয়েছেন। এরকম এরকম করে ওনার যখন বলতে লাগলো তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইবনে মারওয়ান তখন চুপ হয়ে গেল। দেখুন ওনাদের মর্যাদা, ওনাদের মহত্ব, সাহাবা আমরা কিভাবে কেমন উচ্চ লেভেলে রেখেছেন। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি দরস দিচ্ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছিলেন একটা জায়গা থেকে, যখন আসলেন তিনি দরস দেওয়া বন্ধ করে দিলেন। তখন তিনি যখন আর বসলেন তখন তিনি গিয়ে দৌড়ে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পা মোবারক থেকে বালিগুলা সরিয়ে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তখন আপনি আপনি ঠিকই করছেন, বলে আমি কিছুই না, কিনা প্রাপ্য, আপনাদের শান আপনাদের মর্যাদা অনেক উপরে,
আল্লাহু আকবার।
তাহলে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনারা কিভাবে সম্মান করছেন ইমাম আলী মাকামকে, তো সে তুলনায় ওনারা কিভাবে ফেরে চলে আসবেন ময়দান কারবালা থেকে, কারণ কালকে ওনারা তো জানে আমার নবীর জবানে পাক থেকে বর্ণনা করে যে হুসাইন এবং হাসান জানাতে যুবকদের সর্দার, তাদের শান মান অনন্য। ইমাম এটা দুটা রাওয়ায়াত রয়েছে, এক রাওয়ায়াত হচ্ছে মিম্বরের মধ্যে সিদ্দিক আকবর ছিল, অপর রাওয়ায়াতের মধ্যে ফারুক আজম, দুইজনের সাথে ঘটনা এটা ঘটেছে। তখন যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন আমার নবীর মিম্বরে বসে, তখন ইমাম হাসান মুজতবা তখন উনি অনেক ছোট ছিলেন, মৌলা শেরহুদ আলীর সাথে যখন প্রবেশ করলেন মজলিসের মধ্যে, তিনি দেখে বলতে লাগলেন যে আবু বকর আমার নানার মিম্বর থেকে নেমে যান। তখন সিদ্দিক আকবর মিম্বর থেকে নেমে গেলেন, বলে যে হে ইমাম আলী মাকাম, হে হাসান ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু, আপনি সত্য বলেছেন, এটা আপনার নানা জানেন মিম্বর। অপরাবাতের মধ্যে রয়েছে ফারুক আজম মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু দেখে বলতে লাগলেন যে আনজিল ইয়া উমর, যে উমর আপনি আমার আপনি নেমে পড়ুন আমার নানা জানা মিম্বর থেকে, এবং আপনি আপনার নানা জানা মিম্বরে গিয়ে বসুন। তখন ফারুক আজম নেমে গেলেন, বলে যখন হাসান মুজতবা আপনি সত্য বলেছেন, এটা আপনার নানা জানার মিম্বর, তো আমার নানা জানার কোনো মিম্বর নেই। এটা বলার পর হাসান মুজতবা হাসতে বলে যান আপনি আপনার আপনি আমার নানা জানার মিম্বরে গিয়ে বসেন বসেন। আর ওই সিদ্দিক আকবর যেটা বললেন, এরপরে ফারুক মৌলা শেরহুদ আলী বললেন যে ভাই আমার, ও হয়তো ছোট মানুষ বোঝে না যে আপনি সত্য বলেছেন, আসলে ও বোঝে না, কিন্তু উনি যা বলেছেন সত্যই বলেছেন, এটা কোনো বিদ্বেষের বিষয় নয়, এই মিম্বরটা রসুলের মিম্বর, উনি সত্যই বলেছেন। তারা দেখুন ওনারা তো কেমন ব্রড মাইন্ডেড ছিলেন, হাসনাইনে করিম কেমন মোহাব্বত করতেন, যে হাসনাইনে করিমার নামাজের মধ্যে আসলে নামাজ ফাসাদ হয় নাই, প্রিয় নবী খুতবা দিচ্ছেন মিম্বর থেকে নেমে পড়েছেন, খুলে তুলে নিয়েছেন চুমো দিয়েছেন, নামাজ সত্য অবস্থায় পিঠের মধ্যে উঠে গিয়েছেন ফেলে দেন নাই, নামাজের সিজদাকে দীর্ঘায়িত করেছেন আস্তে আস্তে উঠেছেন, তাহলে ওনাদের শান মান মর্যাদাগুলো আমার নবী শিখিয়ে দিয়েছেন, এই জন্যই তো সাহাবে আমরা এইভাবে নিয়েছেন, না হলে ছোট বাচ্চা তো অনেক রয়েছে অনেকের রয়েছে, ওই আমাদের তো সম্মান এরকম নয় যেভাবে আহলে বাইতের রাসূলের সম্মান।
জি হুজুর, আমরা যদি দেখি যে সেই হুসাইনি কাফেলার যারা সদস্য ছিল, কোন কোন রেওয়ায়েতে 72 জন, কোন কোনতে 82 জন এসেছে, আর বিপক্ষে যদি আমরা বিপরীতে যদি দেখি হাজার হাজার সৈন্য, তো তারাও কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করত, হ্যাঁ তারাও বলতো যে আমরাও তো মুসলমান, তো
তাই না তরিয়া দেয় তারা এটাও বলেছে যে মুসা হোসেনকে তাড়াতাড়ি শহীদ করো আমাদের নামাজ পড়তে হবে।
জি 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 এটাই তো, এখন আমরা যদি দেখি যে মানে আমরাও এই যুগে এসে এই সময়ে এসেও আমরা মানে কোয়ান্টিটিকে দেখি, এখানে বেশি মনে হয় এটা হক, এখানে বেশিটা মনে হয় হক আর এটা কম, এটা মনে হয় বাতিল, অথচ সে সময় কমটাই হক ছিল আর বেশি যারা ছিল তারা বাতিল ছিল, তো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি?
আমাদের করণীয় হচ্ছে আসলে কথা হচ্ছে জাআল হক ওয়াজাহাক আল বাতিল, সত্য সমাগত মিথ্যা দূরেবিত অবস্থিত, তো সত্য দলের মধ্যে মানুষ কম হোক সত্যটা সবসময় সত্য
সত্য থাকবে
থাকবে, কোয়ালিটি আর কোয়ান্টিটি মানুষ ওগুলো দেখছে, আসলে যাদের বিবেক বুদ্ধি কম বাতিলের দলে থাকবে, এই জন্যই তো তারা ইয়েজিদকে রহমতুল্লাহ বলছে মাযাল্লাহ, ইয়েজিদের প্ররোচনা ইয়েজিদের নির্দেশে এত বড় ঘটনা ঘটলো, তারপরও ইয়েজিদকে রহমতুল্লাহ বলতে ইয়েজিদকে ইয়েজিদকে সাথে রাখেন যে আমি কার পক্ষ নিব, যার নালাকি নির্ধারণ করেন, এটা বুঝেছিলেন যে আমরা কাকে ছাড়া দিচ্ছি, যাদেরকে সালাম দেওয়ার জন্য রসুল আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন রসুল শিখিয়েছেন নামাজের মধ্যে আহলে বাইতের রসুলকে সালাম দিতে হচ্ছে, এদেরকে ছেড়ে যাবো কই আর, এদেরকে ছাড়লে তো দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ।
জি জি
এই জন্য ওনারা ধরেছে ওনারা কম হলেও যে আমরা হকের উপর আছি, কাল কিয়ামতের ময়দানে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেল আমরা আপনার হুসাইনকে ছেড়ে যাইনি, আমাদের কোনো আমল না থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি, আমরা হুসাইনের সাথে আছি ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
এখন হুজুর হুসাইনি সৈনিক তো অনেকেই দাবি করে, আসল হুসাইনি সৈনিক কারা?
এটা যদি বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন, যারা আমার এবং আমার সাহাবা যারা অনুসরণ অনুকরণ করে, তো জন্য বলা হচ্ছে যে মাসালু আহলে বাইতি মাসালু সাকিনাতি, আমার আহলে বাইত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মতো নৌকার মতো, কেননা ওনারা আমাদেরকে এখানে যেভাবে বাঁচিয়েছে কাল হাসরের ময়দানেও বাঁচাবে
ইনশাআল্লাহ,
কেননা ওনাদের ছাড়া আর কোনো গতি নেই, এই জন্য বিশ্বাস যে মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক, যারা তাতে আরোহণ করবে আহলে বাইতকে যারা মজবুত করে যারা ধরবে, যারা আহলে বাইতের কিস্তির মধ্যে যারা উঠবে তারা মুক্তি পাবে, আর যারা বিরুদ্ধ সারণ করবে তারা ডুবে যাবে, ধ্বংস হবে। তাহলে এ থেকে বোঝা যায় যে আহলে বাইতে রসুল সংখ্যা কম হোক আর বেশিটা বিষয় নয়, আহলে বাইতে রসুলকে ধরে রাখার মাধ্যমেই তো সঠিক আকিদার উপর থাকা, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকা এবং প্রিয় নবীর দয়া পাওয়ার সুপারিশ পাওয়ার একটা মাধ্যম।
বেশক বেশক। হুজুর, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, তো ওলামায়ে কেরাম কেন এটা বলেন যে শুধু দশই মুহরমের একটি রোজা রাখা যাবে না,
দেখলে এগুলা বলা হবে ফজিলত গুলা, এত যাচ্ছে না সেটুকু বলছি, তখন তারা একটা রাখতো যে তাদের বিরত করে যেটা আমরা অধিক হকদার, সেজন্য তোমরা দশে মুহরম একটা নয় দুইটা রাখো যাতে ওদের বিরোধিতা হয়, হয়তো নয় দশ বা দশ এগারো, বা অন্যদিন রাখলেও যেন দুইটা রাখে মাসের মধ্যে, একটা যেন না রাখে,
একটা যাতে না রাখে। আচ্ছা, অনেককে বলতে শোনা যায় যে দশই মুহরম ওলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ফজাইল বর্ণনা করেছেন, সেদিন গোসল করার ক্ষেত্রে ফজিলত এসেছে, আচ্ছা পরিবার খাবার খাওয়ার ব্যাপারে এসেছে, এরপর অনেক ধরনের ফজিলত ফজিলত এসেছে। তো এক শ্রেণীর মানুষ বলে যে সেই দিন আবার এত উৎসাহ উদ্দীপনা কেন, উদযাপন কেন, সেদিন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তো আমাদের তো শোক পালন করা দরকার।
আসলে ইসলামের মধ্যে শোক হচ্ছে তিন দিন,
জি
আমরা সকলে জানি তিন দিন পর ইসলামের মধ্যে, এর পরে শোক পালন করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই, জায়েজ নেই, সেজন্য শোক তিন দিন, তিন দিন পর আমরা এরপর ফাতিহা খানি করি, ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করি। আমাদেরটা আসমতওয়ালা শানদার হুসাইন, কেন যিনি কোরআনের, যিনি কোরআনের কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন বর্ষার অগ্রভাগে, যারা পরাজয় বরণ করে তারা মাটির সাথে মিশে যায়, আর যদিও তাদের দৃষ্টিতে ইমাম হোসেন পরাজয় বরণ করেছে, শহীদ করেছে, তারপরে ইমাম হোসেনের সর মুবারক
তাদের চেয়ে উপরে,
উপরে সবার উপরে উপরে রেখেছেন,
জি জি,
জালিকা আব্দুল্লাহ ইউতিমাই, তো আল্লাহ পাক যাকে সম্মান তাকে সম্মান দিচ্ছে,
জি জি,
কোরআনের কোরআনের তেলাওয়াত শোনাচ্ছেন বর্ষার অগ্রভাগে, এবং ওই বিধর্মী পাদ্রি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কিছুক্ষণ রাখার জন্য কিছু মুহূর্ত তার ধন সম্পদ সবকিছু দিয়ে দিল, সে দেখতে লাগলো যেখানে নুরানি ফেরেশতারা আসছে, চেহারা আলোকিত হয়ে সে কি করলো, কাপড় দিয়ে ভালো রক্ত গুলা মুছে দিচ্ছে, এদিকে রক্ত রক্ত মুছতে লাগলো, ওইদিকে তার কলব পরিবর্তন হতে লাগলো, তখন সে বলতে লাগলো আপনি সাক্ষী থাকুন আমি আপনার নানা জানার উপর কি গেছি ইমান আনছি, সেটা সাক্ষী দিয়েছেন দেহবিহীন মস্তক মুবারক কথা বলছে, তো এটা হচ্ছে আর বলো কি হতে পারে। তো আমরা সেজন্য আমরা শোক শোক পালন করি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসমত বর্ণনা করি, আহলে বাইতে রাসূলের মহব্বতে হুসাইনের চর্চা করি, এবং সাথে সাথে ফাতিহা খানি যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে আকাশ থেকে রক্তের বর্ষণ হয়েছিল,
আল্লাহু আকবার,
ওই দিন
রক্তের
রক্তের বর্ষণ হয়েছিল, এবং রাসূলের জন্য আমার নামটা স্মরণ আসছে না, একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন, তিনি বলছে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রোজা মুবারকের পাশে ছিলাম, আমি ওইখান থেকে আজান শুনতাম, কোনো কারণে আজান হচ্ছে না, চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, আমি প্রিয় নবীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের পাশে ছিলাম, আমাকে পাগল ভেবে এরা ছেড়ে দিয়েছে, শরীফ খানায় খাবার তার মধ্যে নামাজ জামাত শাকের আজান হচ্ছে, নামাজ হচ্ছে জামাত শাকের, নামাজ পাক চোখের রোগ থেকে দুর্বৃত্ত চোখের রোগ দুর্বৃত্ত করে দেন, তো এগুলো আমরা অনুসরণ করি, আমরা এগুলোর মাধ্যমে ভালো ভালো নেক আমলের মাধ্যমে ইমাম হোসেনকে স্মরণ করবো, শোক পালন করে, হাই হোসেন বুক থাপড়ায় বিলাপ করে আমরা হোসেনকে স্মরণ করি।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, নবী পাকের পেয়ারা বানিয়ে দিক, ওনাদের সাথে আল্লাহ পাক আমাদের বেড়া পার করে দিক।
আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা।